ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শ্রোতা বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। এখানে ওয়াশিংটনে এখন শুক্রবার দুপুর, বাংলাদেশে ভারতে শুক্রবার রাত। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
শিশু রাজন হত্যার আসামি কামরুলকে দ্রুততম সময়ের মধ্যে সৌদি আরব থেকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে, সৌদি সরকার সম্মতি দিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
রয়েছে কলকাতা থেকে গৌতম গুপ্তের রিপোর্ট।
আইএস সংস্থায় যোগ দিতে চায় এই সন্দেহে 11 জন ভারতীয়কে আটক করল ইউএই সরকার।
আরও থাকছে বাংলাদেশে ব্লগার হত্যাকাণ্ড সম্পর্কে সিপিজের গবেষক সুমিত গালহোত্রার বক্তব্য।
I think the Hasina government needs to act more decisively to, first of all, condemn these killings. I think her government has been a little shy in actually condemning these killings, and she needs to come out stronger.
তবে সবার প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ পড়ছি তাহিরা কিবরিয়া। তুরস্কের সমুদ্র সৈকতে 3 বছরের শিশুর মর্মান্তিক মৃত্যুর পর শরণার্থী সংকট মোকাবেলায় জোর পদক্ষেপ নেওয়ার বিষয়ে ইউরোপীয় নেতারা একাত্ম হয়েছেন। বৃহস্পতিবার ফ্রান্স, জার্মানি এবং ইটালির যৌথ উদ্যোগে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশে শরণার্থীদের জন্য নির্ধারিত সংখ্যক কোটা সংরক্ষণের আহ্বান জানান তারা। তবে ওদিকে হাঙ্গেরিতে বিশৃঙ্খল পরিস্থিতি উদ্ভব হয় যখন পুলিশ অস্ট্রিয়াগামী ট্রেন থেকে অভিবাসীদের নামানোর চেষ্টা করে। তুরস্কের সমুদ্র সৈকতে বালুর ওপরে মুখ গুজে পড়ে থাকা নিষ্প্রাণ শিশুর ছবিটি দেখার পর ইউরোপ ওই বিষয়টি উপলব্ধি করেছে আরও ভালোভাবে। বুধবার শিশুর ভাই ও মা সহ আরও সিরীয় অভিবাসীরা গ্রিসে যাওয়ার পথেই ডুবে প্রাণ হারান। আত্মীয়রা বলছেন ওই পরিবার ক্যানাডায় অন্য আরেকটি পরিবারের সঙ্গে যোগ দিতে চেয়েছিলেন। 3 বছরের আইলান কুর্দি সিরিয়ার কোবানি শহরের অধিবাসী ছিল। তুরস্কের সমুদ্র সৈকতে সিরীয় শিশুটির পানিতে ডুবে প্রাণ হারানোর ছবি দেখে বিশ্বের মানুষ শোকার্ত। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশে প্রবেশের চেষ্টায় শরণার্থীরা যে প্রাণ হারাচ্ছে তারই সাম্প্রতিকতম শিকার হল এই শিশুটি। বৃহস্পতিবার তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ এরদোয়ান ইউরোপীয় দেশের প্রতি অভিযোগ করে বলেন যে ভূমধ্য সাগর এখন গোরস্থানে পরিণত হয়েছে। জাতিসংঘের উদ্বাস্তু বিষয়ক হাই কমিশনার ইউরোপীয় ইউনিয়নের প্রতি 2 লাখ উদ্বাস্তুর জন্য গণহারে স্থানান্তরের কর্মসূচি গ্রহণের আহ্বান জানিয়েছেন। আর এর লক্ষ্য হচ্ছে ব্যাপক হারে অভিবাসন সন্ধানীদের ইউরোপে আশ্রয় ও সহযোগিতার জন্য সাহায্য করা। শুক্রবার অ্যান্টোনিও গুটেরাস বলেন তিনি ইউরোপীয় ইউনিয়নকে একটি কর্মসূচি বাস্তবায়নের অনুরোধ করেছেন যা প্রয়োজনীয় প্রতিরক্ষা সহ উদ্বাস্তুদের সাহায্যে ইইউভুক্ত দেশগুলোর দরকার হতে পারে। শুক্রবার ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুন বলেন সিরিয়ার কয়েক হাজার উদ্বাস্তুকে ব্রিটেন গ্রহণ করবে। এর সঙ্গে আরও 5,000 মানুষকে গ্রহণের বিষয়েও সম্মত হয়েছেন। ক্যামেরুন বলেন লিসবন এ পর্তুগিজ প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের পর সংকটের মাত্রা এবং মানুষের দুঃখ কষ্টের প্রতি সাড়া দিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ওদিকে শুক্রবার হাঙ্গেরির শহর বাইকাসকাতে 100 উদ্বাস্তু একটি ট্রেন থেকে নামতে অসম্মতি জানায়। তারা জার্মানিতে যাওয়ার জন্য ট্রেনে চড়েছিলেন। হাঙ্গেরি বলছে দেশটি 8 লাখ উদ্বাস্তু নিতে ইচ্ছুক। শিশু রাজন হত্যার আসামি কামরুলকে যথাশীঘ্রই সম্ভব সৌদি আরব থেকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। সৌদি সরকার এ ব্যাপারে সম্মতি দিয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ বিষয়ে বিস্তারিত শুনুন আমাদের ঢাকা সংবাদদাতা আমির খসরুর পাঠানো রিপোর্টে।
দু-এক সপ্তাহের মধ্যে তাকে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। ওই হত্যাকাণ্ডের পরে এর প্রধান আসামি কামরুল সৌদি আরবে পালিয়ে গিয়েছিল। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান সৌদি সরকার সম্মতি দিয়েছে ইন্টারপোলের মাধ্যমে তাকে ফিরিয়ে আনা হবে।
সেখানে তারা অনুমতি দিয়েছেন কিছু কাগজপত্র তৈরি করতে যে সময় কিছু লাগে তারপরে তাকে নিয়ে আসা হবে।
গত 8 জুলাই রাজনকে গিয়ে নির্মম নির্যাতনে হত্যা করার দৃশ্য প্রথমে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং পরে সংবাদ মাধ্যমে প্রকাশের পরে দেশে বিদেশে প্রতিবাদ ও নিন্দার ঝড় ওঠে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়। এরপরে দায়ের করা মামলায় অধিকাংশ আসামিকেই গ্রেপ্তার করা হয়েছে। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা আজ শুক্রবার সৌদি বাদশাহ সালমানকে হোয়াইট হাউসে স্বাগত জানাবেন। বাদশাহ আবদুল্লার মৃত্যুর পর জানুয়ারি মাসে সিংহাসনে বসার পর এই প্রথম আরব নেতার যুক্তরাষ্ট্র সফর। প্রেসিডেন্ট বারাক ওবামা এবং বাদশাহ সালমানের মধ্যে এই বৈঠক হতে যাচ্ছে যখন ওই অঞ্চলে অশান্ত পরিস্থিতি বিরাজ করছে। ইরাক ও সিরিয়ায় ইসলামিক স্টেট জঙ্গিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র পরিচালিত কোয়ালিশন বাহিনীর দমন অভিযান এবং ইয়েমেনে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের দমনে সৌদি পরিচালিত কোয়ালিশন বাহিনীর তৎপরতা চলছে। ডেপুটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বেন রদেস বলেন, গুরুত্বপূর্ণ সময়েই গুরুত্বপূর্ণ এই বৈঠক হতে যাচ্ছে। ওই অঞ্চলে অনেক কিছুই ঘটছে এবং সৌদি আরবের সঙ্গে আমাদের স্বার্থ সংশ্লিষ্ট। খুব সম্প্রতি ইরানের সঙ্গে যে চুক্তি হয়েছে এবং সৌদি আরব ও পারস্য উপসাগরীয় দেশের সঙ্গে ক্যাম্প ডেভিডে যে শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় তারই পরবর্তী প্রয়াস হচ্ছে এই বৈঠক। তুরস্ক বা ইয়েমেন হয়ে সিরিয়ায় গিয়ে আইএসে যোগ দেওয়ার চেষ্টা করছে এই সন্দেহে 13 জন ভারতীয় এবং বাংলাদেশি ও এক পাকিস্তানি নাগরিককে আটক করেছে সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষ। এ বিষয়ে শুনুন আমাদের কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্তের প্রতিবেদন।
মোট এই 13 জনের মধ্যে 2 জনকে ইউএই ভারতে ফেরত পাঠিয়ে দিয়েছে, বাকি 11 জনকে নিয়ে ইউএই সরকার কি করতে চায় তা এখনো বোঝা যাচ্ছে না। সম্প্রতি আটক 13 ভারতীয়র সঙ্গে আবার একই সঙ্গে আটক হয়েছেন একজন বাংলাদেশি ও একজন পাকিস্তানি নাগরিকও। ইউএই সরকারের ধারণা হলো আটক এই লোকেরা ইয়েমেন অথবা তুরস্কের মধ্যে দিয়ে সিরিয়ায় পৌঁছে আইএস এ যোগ দিতে চাইছিল। যে 2 ভারতীয় ফেরত এসেছেন এরা উত্তর কেরালা রাজ্যের নাগরিক। আইএস এর ক্রমবর্ধমান প্রভাবে উদ্বিগ্ন ভারত সরকার। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
আপনারা এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
এ সপ্তাহে বেইজিংয়ে অনুষ্ঠিত সর্ববৃহৎ সামরিক কুচকাওয়াজে চীন সর্বাধুনিক সমরাস্ত্র প্রদর্শন করেছে, আর এই সব অস্ত্রের বেশিরভাগই মানুষ প্রথম দেখল। কুচকাওয়াজে প্রদর্শিত অস্ত্রের মধ্যে ছিল দীর্ঘ, মাধ্যম ও স্বল্প দূরত্বের মিসাইল সহ সব দিক থেকে সক্ষম, চলতে সক্ষম ট্যাঙ্ক এবং 200টি যুদ্ধ বিমান। চীনের সরকার বলছে এসব সমরাস্ত্র দেশীয় প্রযুক্তিতে তৈরি করা হয়েছে, যা থেকে বোঝা যায় দেশটি সামরিক শিল্পের সক্ষমতার দিক থেকে অত্যন্ত সফল এবং 2015 সালে সামরিক বাহিনীর জন্য আনুমানিক $145 বিলিয়ন খরচ করা হবে। সিঙ্গাপুর ভিত্তিক ইনস্টিটিউট অব ডিফেন্স অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের গবেষক মাইকেল রাশকা কুচকাওয়াজটিকে বুদ্ধিভিত্তিক সম্পত্তি চুরির একটি বাজার বলে মন্তব্য করেছেন। রাশকা বলেন, সন্দেহজনক পদ্ধতিতে বিভিন্ন যন্ত্রের উপাদান ও নকশা যে অন্য দেশ থেকে নেওয়া হয়েছে তা চিহ্নিত করা সম্ভব। মাওবাদী নেতাদের মদদে ভারতের জেলে অনশন শুরু করেছেন জামায়াতুল মুজাহিদিনের জঙ্গিরা। ভারতের গোয়েন্দা দপ্তর এমন রিপোর্ট করেছে কারা দপ্তরের কাছ থেকে। এ নিয়ে আমাদের কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষের টেলিফোন বার্তা।
প্রেসিডেন্সি জেলের ওই হাই সিকিউরিটি বন্দীদের দাবি, ইচ্ছে মতো সারা জেলে ঘুরতে দিতে হবে তাদের, যদিও তাদের দাবি মেনে নিতে রাজি নয় জেল কর্তৃপক্ষ। হুগলি জেলে বন্দীদের হামলার ঘটনার পর কোনো ঝুঁকি নিতে নারাজ কারা কর্তারা, কড়া ব্যবস্থা মানতে নারাজ বন্দীরা। তাই মাওবাদী নেতাদের নেতৃত্বেই জেলের ভিতরে অনশন মধ্যে রয়েছেন 12 জন মাওবাদী, খাগড়াগড় কাণ্ডে অভিযুক্ত 12 জন জামাতুল মুজাহিদিনের জঙ্গি এবং কয়েকজন ডাকাতি ও মাদক পাচারে অভিযুক্ত। যদিও একাধিকবার প্রেসিডেন্সি জেলের কারা কর্তৃপক্ষ ওই বন্দীদের অনশন উঠিয়ে নেওয়ার জন্য অনুরোধ করেছে, অন্যদিকে জেলের নিয়ম না পাল্টানোর বিষয়েও কারা কর্তৃপক্ষ অনড় রয়েছে বলেই জানা গেছে। পরমাশিস ঘোষায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
আমেরিকায় বেকারত্বের হার গত 7.5 বছরে অগস্ট মাসে সর্বনিম্নে পৌঁছায়। এই হার ছিল 5.1%, যা আগের মাসের তুলনায় 1 শতাংশের 10 ভাগের দুভাগ কম। শ্রম বিভাগ শুক্রবার ওই রিপোর্টটি প্রকাশ করে বলেছে, যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে সর্বমোট 1,73,000 কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। বেশিরভাগ অর্থনীতিবিদ যা ধারণা করেছিলেন এই সংখ্যা তার চাইতে কম। ওই রিপোর্টে আরও বলা হয়েছে, স্বাস্থ্য পরিষেবা এবং আর্থিক পরিষেবা খাতে কর্মসংস্থান যোগ হয়েছে, তবে খনি এবং শিল্প কারখানাগুলোতে কর্মসংস্থান হ্রাস পেয়েছে। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে। বাংলাদেশে সাংবাদিক, ব্লগার ও লেখক হত্যাকাণ্ড বন্ধে সরকারকে জোরালো পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিলেন কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টের গবেষক সুমিত গালহোত্রা। ভয়েস অফ আমেরিকায় দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, সম্প্রতি বাংলাদেশে যে কজন ব্লগার খুন হয়েছেন, শেখ হাসিনার সরকারের উচিত হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচার করা। ওয়াশিংটন স্টুডিও থেকে তার সঙ্গে কথা বলেন সেলিম হোসেন।
Mr. Sumit Galhotra, we have found a statement from the Committee to Protect Journalists regarding the murder charges against 5 suspected militants in Bangladesh. What basically you have to say?
So over the past several months, as you are aware, we've seen several bloggers come under threat. We've already documented this year 4 journalists who've been killed in the country, 4 bloggers specifically who've been killed in the country in connection with their writings. So it's certainly a very disturbing climate, a very dangerous climate for bloggers in the country.
How do you relate bloggers and the people who have been killed recently in Bangladesh since February with journalism?
CPJ operates with a very broad definition of what constitutes journalism. So within this, we do look at cases where people are commenting on issues relating to news, politics, current affairs, where they're trying to disseminate information. So under our broad definition, these bloggers do fit the category. Their work does fit in with what we would constitute as journalism and trying to promote information.
The bloggers, writers, and journalists are in a panicky situation in Bangladesh, and they're trying to leave the country. What is the solution of this?
I think leaving the country is, first of all, not the solution. I think it's a temporary remedy, perhaps, to, in some cases, for these bloggers to be in a safer place. That's certainly a temporary option, but I wouldn't say it's the solution. What needs to happen is for the government to first and foremost provide bloggers protection where they live. Their families are also vulnerable, and oftentimes the families are not able to leave with them. So it's just a temporary solution. I think what the government does need to do is tackle the issue of impunity in these attacks that have happened, to deliver convictions in the cases that have been brought, to deliver some form of justice, because until that does not happen, unfortunately, these killings will continue. The message that will pervade is that killers can get away with this, that they could commit violence, that they can silence these voices, and that there will be no consequences. So until the government doesn't address this root issue, it's not going to solve anything.
Police in Bangladesh have been saying that they are investigating the cases. They have already arrested some suspects, but nothing is happening. What is your suggestion to end this?
So I think the fact that there have been recent arrests over the past few weeks, and just this week, 5 suspected Islamist militants were also formally charged, I think that's certainly a positive step. However, there's a long road from making arrests and filing formal charges to credible convictions. That's a very long road. And in Bangladesh, oftentimes what we see is suspects get released on bail. Earlier this week, we saw news reports about 2 of the people who've been arrested in these killings were in the past suspects who had been arrested in the case of the stabbing of Asif Moyuddin, who is another blogger who narrowly escaped death in January 2013. So until there is not a sense of justice in these cases, once again, we're not going to see anything change on the ground.
Committee to Protect Journalists has a strong voice against this. Do you think the other international professional organizations are coming forward to say something regarding the bloggers and writers killing in Bangladesh? And what is your suggestion?
I think we're one of many international organizations who've been very disturbed by these recent killings. Other like-minded organizations like Human Rights Watch, Reporters Without Borders, PEN International, there have been a lot of voices who have come out to express their concern around these killings.
What should the government do? What is your final conclusion?
And as for what the government should do, I think the Hasina government needs to act more decisively to, first of all, condemn these killings. I think her government has been a little shy in actually condemning these killings, and she needs to come out stronger to send a strong signal. But in addition, she does need to, her government must ensure that there's justice delivered in these cases to stem the impunity against the attackers.
Thank you very much, Mr. Sumit Galhitra.
My pleasure, Salim. Thank you.
যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের জনমত জরিপ নিয়ে বাংলাদেশে মিশ্র প্রতিক্রিয়া হয়েছে। রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদ মাধ্যমগুলো জরিপের একটি অংশ যেখানে বলা হয়েছে যে সরকারের জনপ্রিয়তা বেড়েছে তাতে গুরুত্ব দিচ্ছে। অন্যদিকে বিরোধী দল ওই প্রতিবেদন সম্পর্কে তাদের নেতিবাচক মনোভাব প্রকাশ করেছে। এ সম্পর্কে আমাদের ঢাকা প্রতিবেদক মতিউর রহমান চৌধুরী জানাচ্ছেন বিস্তারিত।
রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যমগুলো জনমত জরিপের একটি অংশকে বেশ ফলাও করে প্রচার করছে। এখানে রয়েছে, 5ই জানুয়ারির নির্বাচনের পর সরকার ও প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা বেড়েছে, কিন্তু নির্বাচনের সময় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু, গণতন্ত্র, দুর্নীতি, এসব প্রসঙ্গে তারা কোনো মন্তব্য করছে না। বিরোধী বিএনপি স্থায়ী কমিটির সদস্য গহেশচন্দ্র রায় এক প্রতিক্রিয়ায় বলেছেন, সরকারের জনপ্রিয়তায় যদি বাড়ে তাহলে নির্বাচন দিতে আপত্তি কোথায়। রাজনৈতিক বিশ্লেষক নিউ এজ সম্পাদক নুরুল কবির জরিপের ফলাফল নিয়ে বিস্ময় প্রকাশ করেছে।
বাংলাদেশের মানুষের যে রাজনৈতিক মনন এবং তার যে ইতিহাস অনুযায়ী যে কোনো একটা সরকার, সেটা যে সরকারই হোক না কেন, যে পার্টি সরকারই হোক না কেন, যখন সমাজের মধ্যে তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের কিংবা যারা ভিন্নমত পোষণ করে তাদেরকে তার কোনো স্পেস দেয় না, তাদের কর্মতৎপরতার সুযোগ দেয় না, সরকার যখন চোখ রাঙায় এরকম সরকারকে কখনোই অধিকে আমরা লক্ষ্য করিনি যে তাদেরকে পছন্দ করে।
এই জনমত জরিপে বলা হয়েছে, গণতন্ত্রে নানা ত্রুটি থাকা সত্ত্বেও গণতন্ত্রই বেশিরভাগ বাংলাদেশের রাস্তা। দুর্নীতি ও রাজনৈতিক অস্থিতিশীলতাকে সব থেকে বড় সমস্যা বলে মনে করেন বাংলাদেশিরা। জরিপে অংশগ্রহণকারীদের 81% মত হলো, নানা সমস্যা সত্ত্বেও অন্য যে কোনো সরকার ব্যবস্থার তুলনায় গণতন্ত্র উত্তম। 68% মানুষের মত হলো, গণতন্ত্র ভীষণ কলহপূর্ণ আর গণতন্ত্রে অর্থনৈতিক ব্যবস্থা মন্দভাবে পরিচালিত হয় বলে মনে করেন 45% মানুষ। নির্বাচন প্রসঙ্গে 88% মানুষ মনে করেন, এই সিদ্ধান্ত গ্রহণে প্রভাব রাখার সুযোগ করে দেয় নির্বাচন। পরবর্তী সংসদ নির্বাচন আয়োজনের আগে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা উচিত বলে মনে করেন 67% মানুষ। পরবর্তী জাতীয় নির্বাচন আয়োজন যত দ্রুত সম্ভব দেখতে চান 43% মানুষ, আর 40% মানুষ মনে করেন বর্তমান সরকারের মেয়াদ পূর্ণ করা উচিত। এছাড়া জনমত জরিপে দেশের সব থেকে বড় সমস্যা হিসেবে দুর্নীতিকে চিহ্নিত করেছেন বেশিরভাগ মানুষ। এরপরই স্থান পেয়েছে রাজনৈতিক অস্থিতিশীলতা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি। জরিপ অনুযায়ী রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি সমর্থন উপভোগ করছে আওয়ামী লীগ, 60% মানুষ তাদের প্রতি সমর্থন দিয়েছেন, আর বিএনপির প্রতি সমর্থন দিয়েছেন 43% মানুষ। এবছরের 23 মে থেকে 10ই জুন পর্যন্ত পরিচালিত এই জরিপে 18 বছর বয়সী ও চতুর্দ 2550 জন মানুষ এতে অংশ নেন।
আগামী বুধবার 9 সেপ্টেম্বর আমাদের কল ইন শো হ্যালো ওয়াশিংটনের বিষয় হচ্ছে ঢাকা শহরে জলাবদ্ধতা ও বিবিধ সমস্যা। এ সম্পর্কে আপনাদের প্রশ্ন ও মন্তব্য পাঠাতে পারেন। এবারে রয়েছে বিজ্ঞান জগতের খবরাখবর। চিকিৎসা বিষয়ে বিভিন্ন গবেষণায় ধূমপানের কুফল সম্পর্কে অনেক কিছুই জানা যাচ্ছে, তবুও মানুষ ধূমপান করে। এখন নতুন একটি সমীক্ষায় বলা হচ্ছে, মেন্থল দেওয়া সিগারেট খেলে স্ট্রোকের আশঙ্কা অনেক বেড়ে যায়। আমরা কিন্তু ঠিক তার বিপরীতটাই ধারণা করি। তাহলে চলুন এ সম্পর্কে আর্থ চাইমসের রিপোর্ট থেকে আরও বিস্তারিত জানা যাক শিগুফতা নাসরিন খুইনের কাছ থেকে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, তামাক বছরে 60 লক্ষ মানুষের প্রাণহানির জন্য দায়ী। যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন বিভাগ জানিয়েছে, ফুসফুসের ক্যান্সারে মৃত্যুর 80% কারণ হচ্ছে ধূমপান, এবং ধূমপানের ফলে হার্টের অসুখ ও স্ট্রোকের আশঙ্কাও বেড়ে যায়। এখন নতুন এক গবেষণায় ক্যানাডার বিজ্ঞানী নিকোলাস ভাজোরিস বলেছেন, যারা এমনি সিগারেট খায় তাদের চাইতে যারা মেন্থলযুক্ত সিগারেট খায় তাদের স্ট্রোকের আশঙ্কা অনেক বেশি। নিকোলাস ভাজোরিস বললেন,
Current mentholated cigarette smokers have an over 2 times greater risk of having stroke.
বর্তমানে যারা মেন্থল দেওয়া সিগারেট খান তাদের স্ট্রোক হওয়ার আশঙ্কা দ্বিগুণ, এবং বিশেষ করে মহিলা ও যারা আফ্রিকান আমেরিকান নন তাদের মধ্যে এই ঝুঁকি বেশি থাকে। নিকোলাস ভাজোরিস টরন্টোয় সেন্ট মাইকেলস হাসপাতালে ক্লিনিক্যাল বিভাগের সহকারী, এবং তিনি যুক্তরাষ্ট্রের এক সরকারি সমীক্ষা চালান যে গবেষণায় তিনি 5,000-এরও বেশি ধূমপায়ের বিষয়ে তথ্য উপাত্ত সংগ্রহ করেন। গবেষণায় অন্য অসুখ বিসুখ যেমন উচ্চ রক্তচাপ, হার্ট অ্যাট্যাক বা ফুসফুসের কোনো রোগের ক্ষেত্রে বাড়তি কোনো ঝুঁকি লক্ষ্য করা যায়নি। ভাজোরিস বলেন, অন্যান্য বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখছেন মেন্থল শরীরের ওপর কী ধরনের প্রভাব রাখছে, এবং তারা দেখতে পেয়েছেন যে মেন্থলের কারণে সিগারেটের বিষাক্ত ধোঁয়া আরও বেশিক্ষণ স্থায়ী হয়। কিন্তু এ থেকে স্পষ্ট বোঝা যায়নি যে মেন্থল কেন স্ট্রোকের ঝুঁকি বাড়িয়ে তোলে। তুরস্কের সাম্প্রতিক এক গবেষণা থেকে হয়তো এর একটি কারণ খুঁজে পাওয়া যায় যে মেন্থল রক্ত প্রবাহের গতি কমিয়ে দেয়। তিনি বললেন,
In the carotid arteries, which are the blood vessels providing blood to the brain, the mentholated cigarettes negatively affected the blood vessels there more.
তবে carotid ধমনীতে যার সাহায্যে মস্তিষ্কে রক্ত চলাচল ঘটে, মেন্থল সেই ধমনীর ওপর প্রতিকূল প্রভাব রাখে, যা মেন্থল ছাড়া অন্য সিগারেটের কারণে তেমন হয় না। বিজ্ঞানী নিকোলাস ভাজোরিস বলেন, মোদ্দা কথা হচ্ছে ভালো সিগারেট বলতে কিছু নেই, সবই আপনাদের জন্য খারাপ, তবে কিছু সিগারেট খুবই খারাপ।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন।
এবারে রয়েছে যুব সংবাদ। শিশুরা সাধারণত খাবার ও কোমল পানীয় কেনার জন্য ভেন্ডিং মেশিন ব্যবহার করে, কিন্তু ওয়াশিংটনে কিছু শিশু বিনামূল্যে বই পেতেও ভেন্ডিং মেশিন ব্যবহার করছে, যা যুক্তরাষ্ট্রে প্রথম। ভয়েস অফ আমেরিকার সাংবাদিক ফাইজা এল মাসরির রিপোর্ট থেকে শোনাচ্ছেন তাওহিদুল ইসলাম।
5 বছর আগে জেটব্লু এয়ারলাইন্সের উদ্যোগে শুরু হওয়া সাক্ষরতা অভিযান সোর উইথ রিডিং বা পড়ার সঙ্গে ওড়ার এক নতুন সংযোজন হচ্ছে বুক ভেন্ডিং মেশিন কর্মসূচি। এতে শিশুদের কাছে প্রিয় ডাইনোসর, হাতি, ঘুড়ি এবং রোবটের মতো বিষয়ে গল্পের কয়েক ডজন বই একটি বোতামের চাপেই শিশুদের হাতে চলে আসে। বই পাঠের এমন এক অনুষ্ঠানে অংশ নিয়েছেন জেটব্লু এয়ারলাইন্সের সামাজিক দায়িত্ব বিভাগের পরিচালক ইসমা গিবস, যেখানে শিশুরা জড়ো হয়েছে গল্প শুনতে এবং ভাবের আদান প্রদানের জন্য। শুরুতেই সবাই হাত তুলে শপথ নিয়েছে তারা প্রতিদিন অন্তত 20 মিনিট পড়বে। এরপর শুরু হয় আলাপচারিতা। গল্প শোনার পর্ব শেষে শিশুরা বইয়ের ভেন্ডিং মেশিনের কাছে গিয়ে পছন্দের বইয়ের বোতাম টিপতেই বইগুলো মেশিন থেকে বেরিয়ে এলো তাদের হাতে। ইসমা গিবস বলেন,
We know that reading is important. We understand the importance of reading for our pilots.
JetBlue Airlines-এর পাইলট ও বিমানবালা সহ সবার জন্য বই পড়ার গুরুত্ব আমরা বুঝি। সুতরাং বই পড়ার প্রতি দীর্ঘ ভালোবাসা নিয়ে যাতে শিশুরা জীবন গড়ে তোলে তা আমরা নিশ্চিত করতে চাই। যখন তারা বড় হবে তখন তা আমাদের জন্য সত্যিকার অর্থেই গুরুত্বপূর্ণ, কারণ এটা ভবিষ্যতে আমাদের প্রতিষ্ঠানের জন্য যোগ্য কর্মী পেতে সাহায্য করবে।
বইগুলো শিশুরা কেবল বিনামূল্যে পায় তাই না, চাইলে তারা সেগুলো রেখেও দিতে পারে। বাড়িতে নিজেদের বয়সের বই নেই এমন শিশুদের হাতে বই পৌঁছে দেয়াই এই কর্মসূচির লক্ষ্য। এমন মন্তব্য করে গিবস বলেন, বিনামূল্যে বই পাওয়ায় শিশুরা বেজায় খুশি এবং তারা যতবার চাইবে ততবার বই নিতে পারবে। বড়দের পরামর্শ ছাড়াই বই পছন্দ করতে পারায় শিশুরা আরও বেশি উদ্দীপ্ত। ন্যাশনাল ব্ল্যাক চাইল্ড ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের কর্মকর্তা টোবেকা গ্রিন জানান, ওয়াশিংটনে স্বল্প বিত্ত ও সাক্ষরতার হার কম থাকা এলাকার একটি হচ্ছে অ্যানাকোস্থিয়া। এখানকার একটি গির্জায় বসানো হয়েছে বইয়ের ভেন্ডিং মেশিন, যা এরই মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে শুরু করেছে, বিশেষ করে তাদের মাঝে যাদের সন্তানদের বই কিনে দেবার সামর্থ্য নেই। গ্রিন বলেন,
The book vending machines through the SOAR with reading program are a critical
SOAR with reading বা পড়ার সাথে ওরা কর্মসূচির ভেন্ডিং মেশিন বেশ গুরুত্বপূর্ণ সম্পদ। মেশিনগুলো এমন স্থানে বসানো যেখানে সাধারণত লোকজন যায়, যেমন উপাসনার স্থান, দোকান বা সালভেশন আর্মি।
গ্রিন বলছিলেন, এই কর্মসূচি পরিবারগুলোকে অবসর পড়তে অনুপ্রেরণা দেয়। আর পাঠাগারের সঙ্গে বইয়ের ভেন্ডিং মেশিনের তুলনা করলে দেখা যায়, এই পদ্ধতিতে পরিবারগুলো বাড়িতেই গ্রন্থাগার গড়ে তুলছে, আর এ নিয়ে শিশুদের খুশি মনে হচ্ছে।
বই থেকে যেহেতু বিভিন্ন বিষয় জানা যায়, তাই বই না পড়লে আপনি এই বিষয়গুলো জানতে পারবেন না। যখন আমি বড় হয়েছি, এটা আমাকে ভালো কিছু পড়তে সাহায্য করেছে।
কর্মসূচির অর্থের যোগানদাতার আশা করছেন, সাক্ষরতার হার ও বই পড়ার প্রতি ভালোবাসা বাড়াতে অন্যান্য এলাকাতেও তারা বইয়ের ভেন্ডিং মেশিনকে একটি সাধারণ বিষয় করে তুলবেন, যা হয়ে উঠবে সমাজ পরিবর্তনের অন্যতম নিয়ামক।
এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন তাহিরা কিবরিয়া।
তুরস্কের সমুদ্র সৈকতে 3 বছরের শিশুর মর্মান্তিক মৃত্যুর পর শরণার্থীর সংকট মোকাবেলায় জোর পদক্ষেপ নেওয়ার বিষয়ে ইউরোপীয় নেতারা একাত্ম হয়েছেন। বৃহস্পতিবার ফ্রান্স, জার্মানি এবং ইটালির যৌথ উদ্যোগে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশে শরণার্থীদের জন্য নির্ধারিত সংখ্যক কোটা সংরক্ষণের আহ্বান জানান তারা। তবে ওদিকে হাঙ্গেরিতে বিশৃঙ্খল পরিস্থিতি উদ্ভব হয় যখন পুলিশ অস্ট্রিয়াগামী ট্রেন থেকে অভিবাসীদের নামানোর চেষ্টা করে। তুরস্কের সমুদ্র সৈকতে বালুর ওপরে মুখ গুজে পড়ে থাকা নিষ্প্রাণ শিশুর ছবি দেখার পর ইউরোপ বিষয়টি উপলব্ধি করতে পেরেছে আরও ভালোভাবে। বুধবার শিশুর ভাই ও মা সহ আরও সিরীয় অভিবাসীরা গ্রিসে যাওয়ার পথেই ডুবে প্রাণ হারান। জাতিসংঘের উদ্বাস্তু বিষয়ক হাই কমিশনার ইউরোপীয় ইউনিয়নের প্রতি 2 লাখ উদ্বাস্তুর জন্য গণহারে স্থানান্তরের কর্মসূচি গ্রহণের আহ্বান জানিয়েছেন। আর এর লক্ষ্য হচ্ছে ব্যাপক হারে অভিবাসন সন্ধানীদের ইউরোপে আশ্রয় এবং সহযোগিতার জন্য সাহায্য করা। শুক্রবার অ্যান্টোনিও গুটেরেস বলেন, তিনি ইউরোপীয় ইউনিয়নকে একটি কর্মসূচি বাস্তবায়নের অনুরোধ করেছেন যা প্রয়োজনীয় প্রতিরক্ষা সহ উদ্বাস্তুদের সাহায্যে ইইউভুক্ত দেশগুলোর দরকার হতে পারে। শুক্রবার ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেন, সিরিয়ার কয়েক হাজার উদ্বাস্তুকে ব্রিটেন গ্রহণ করবে, এর সঙ্গে আরও 5,000 মানুষকেও গ্রহণের বিষয়ে সম্মত হয়েছেন তিনি। ক্যামেরন বলেন, লিসবন এ পর্তুগিজ প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের পর সংকটের মাত্রা এবং মানুষের দুঃখ কষ্টের প্রতি সাড়া দিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ওদিকে শুক্রবার হাঙ্গেরির শহর বাইকাসকাতে 100 উদ্বাস্তু একটি ট্রেন থেকে নামতে অসম্মতি জানায়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা আজ শুক্রবার সৌদি বাদশাহ সালমানকে হোয়াইট হাউসে স্বাগত জানাবেন। বাদশাহ আবদুল্লার মৃত্যুর পর জানুয়ারি মাসে সিংহাসনে বসার পর এই প্রথম আরব নেতার যুক্তরাষ্ট্র সফর। প্রেসিডেন্ট বারাক ওবামা এবং বাদশাহ সালমানের মধ্যে এই বৈঠক হতে যাচ্ছে যখন ওই অঞ্চলে অশান্ত পরিস্থিতি বিরাজ করছে। ইরাক ও সিরিয়ায় ইসলামিক স্টেট জঙ্গিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র পরিচালিত কোয়ালিশন বাহিনীর দমন অভিযান এবং ইয়েমেনে ইরান সমর্থিত হুতি বিদ্রোহী দমনে সৌদি পরিচালিত কোয়ালিশন বাহিনীর তৎপরতা চলছে। ডেপুটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বেন রডেস বলেন, গুরুত্বপূর্ণ সময়ে এই গুরুত্বপূর্ণ বৈঠক হতে যাচ্ছে। সিরিয়ায় প্রাচীন স্থান সংরক্ষণাবেক্ষণ সংস্থার প্রধান জানিয়েছেন যে ইসলামিক স্টেট জঙ্গিরা সিরিয়ার মধ্যাঞ্চলের পালমিরা শহরে 3টি প্রাচীন গম্বুজ ধ্বংস করেছে। ওই স্থানটি ওয়ার্ল্ড হেরিটেজের দর্শনীয় স্থানগুলোর মধ্যে একটি। আমেরিকায় বেকারত্বের হার গত 7.5 বছরে অগস্ট মাসে সর্বনিম্নে পৌঁছায়। এই হার ছিল 5.1%, যা আগের মাসের তুলনায় 1%-এর 10 ভাগের 2 ভাগ কম।
আর এর সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ডলোরেস ডেভিস, প্রকৌশলী ছিলেন সিড্রাক ফ্র্যাঙ্কলিন। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আরেকবার শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.